أفإن مات أو قتل انقلبتم على أعقابكم ومن ينقلب على عقبيه فلن يضر وسنجزي الشاكرين. صدق الله العلي العظيم.
بسم الله الرحمن الرحيم. محمد একান্তই আল্লাহর প্রেরিত রাসূল ছাড়া আর কিছু নয়। তাঁর আগেও বহু রাসূল অতিবাহিত হয়ে গেছেন, সুতরাং তিনি যদি মারা যান কিংবা নিহত হন, তাহলে কি তোমরা ইসলাম ত্যাগ করে সেই জাহিলি আর কুফুরির যুগে ফিরে যাবে? মনে রেখো, যে পেছনের দিকে ফিরে যাবে সে আল্লাহর কোনো ক্ষতি করবে না। তবে যারা আল্লাহর কৃতজ্ঞ বান্দা হয়ে থাকবে তাদেরকে তিনি পুরস্কৃত করবেন। কোনো প্রাণী আল্লাহর অনুমতি ছাড়া মরতে পারে না, মৃত্যুর সময় তো নির্ধারিত আছে। যে ব্যক্তি দুনিয়াবী পুরস্কার লাভের আশায় কাজ করবে আমি তাকে দুনিয়া থেকেই দেব, আর যে ব্যক্তি পরকালীন পুরস্কার লাভের আশায় কাজ করবে সে পরকালের পুরস্কার পাবে এবং শকরকারীদেরকে আমি অবশ্যই প্রতিদান দেব। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। শ্রোতাবন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আপনারা যারা নিয়মিত আমাদের অনুষ্ঠান শোনেন তারা জানেন আমরা বস্তুনিষ্ঠতাকে সবার আগে গুরুত্ব দিয়ে থাকি। মুসলিম বিশ্বের স্বার্থে এবং সমগ্র মানবজাতির কল্যাণে আমাদের অবস্থান সবসময় ন্যায়ের পক্ষে। রেডিও তেহরানকে তাই অনেকেই বলেন বাক হিন্দের কণ্ঠস্বর। কিন্তু সময়ের সঙ্গে প্রযুক্তির উন্নয়নে রেডিওর কাঠাময় পরিবর্তনের পাশাপাশি আমাদের সম্প্রচারেও পরিবর্তন এসেছে। আমাদের এই অনুষ্ঠানে সরাসরি বিশ্ব সংবাদ কিংবা সংবাদ বিশ্লেষণ আর থাকছে না, থাকছে অন্যান্য অনুষ্ঠানমালা। কাজেই বিশ্বের খবরাখবর এবং বিশ্লেষণ জানার জন্য আমাদের ওয়েবসাইটের পাশাপাশি রেডিও তেহরানের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে নজর রাখতে পারেন। আমাদের ওয়েবসাইটে যুক্ত হতে লগ ইন করুন firsttoday.ir/bn। ফেসবুক লাইভে অনুষ্ঠান শোনার লিঙ্ক facebook.com/iranradiobn। টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবার লিঙ্ক t.me/firsttodaybn। ইনস্টাগ্রামে যুক্ত হন এই ঠিকানায় instagram.com/iranradiobn1। ইউটিউবের লিঙ্ক youtube.com/@iranradiobn। ইরান রেডিওর সরাসরি লিঙ্ক iranradio.ir/bn। আমাদের ফেসবুক পেজ facebook.com/firsttodaybangla। রেডিও তেহরানের অনুষ্ঠান ইরান স্যাট বা বাদ 5 স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হয়। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনারা মতামত জানাতে পারেন এই ইমেইলে রেডিও তেহরান 1982@gmail.com। তো শ্রোতা বন্ধুরা, এবারে আমাদের অনুষ্ঠান মালায় আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। ইমাম বাকির আলাইহিসসালামের শাহাদাত বার্ষিকী। সাতই জিলহজ ইসলামের ইতিহাসের এক শোকাবহ দিন, কারণ বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র আহলে বাইতে জন্ম নেওয়া পঞ্চম ইমাম তথা হজরত ইমাম মুহাম্মদ বাকির আলাইহিসসালাম 114 হিজরিতে 57 বছর বয়সে শাহাদাত বরণ করেন। এই মহান ইমামের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আপনাদের সবাইকে জানাচ্ছি গভীর শোক ও সমবেদনা। পরিবেশনে রয়েছে আমি নাসির মাহমুদ
এবং আমি আক্তার জাহান। ইমাম মোহাম্মদ বাকির আল ইসলাম জন্ম হয়েছিল পবিত্র মদিনায় 57 হিজরির পয়লা রজব অথবা তেরশা সফর। কারবালার মহাট্রেজেডি ও মহাবিপ্লবের সময় তিনি পিতামাতা সাজ্জাদ আল ইসলাম ও দাদা ইমাম হুসাইন আল ইসলামের সঙ্গে ছিলেন। এ সময় তাঁর বয়স ছিল মাত্র 4 বছর। পিতা ইমাম সাজ্জাদ তথা আহলে বাইতে জন্ম নেয়া চতুর্থ ইমাম হজরত ইমাম জয়নুল আবেদিন আল ইসলাম 95 হিজরিতে শাহাদত বরণ করলে তিনি মুসলিম উম্মার নেতৃত্ব দেওয়ার দায়িত্ব তথা ইমামত লাভ করেন। আর সেই থেকে শাহাদত লাভের সময় পর্যন্ত তথা 19 বছর পর্যন্ত এই দায়িত্ব পালন করেন। মদিনায় পবিত্র জান্নাতুল বাকি কবরস্থানে পিতার কবরের পাশেই তাকে দাফন করা হয়। প্রায় একই স্থানে রয়েছে ইমাম হাসান মুস্তফা আল ইসলাম ও ইমাম বাকির আল ইসলামের পুত্র তথা বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামের পবিত্র আহলে বাইতে জন্ম নেয়া ষষ্ঠ ইমাম হজরত ইমাম জাফর সাদিক আল ইসলামের কবর। এখানে তাঁদের সবার কবরের উপরে ছিল সুদীর্ঘ গম্বুজসহ মাজার, কিন্তু প্রায় 12-13 শত বছর ধরে এসব মাজার টিকে থাকা সত্ত্বেও এখন থেকে প্রায় 88 বছর আগে ধর্মান্ধ ওয়াহাবিরা এই পবিত্র মাজারগুলো ধ্বংস করে দিয়েছে।
সিরিয়ার এক ব্যক্তি নিজেকে অত্যধিক জ্ঞানী বলে মনে করতেন। সুযোগ পেলেই ইমাম বাকির আলাইহিসসালামকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলা ছিল তার স্বভাব। সিরিয় এই পণ্ডিত কিছুকাল পর অসুস্থ হয়ে পড়েন। নানা ধরনের চিকিৎসায় কোনো সুফল আসছিল না। চলাফেরা শক্তি হারা এই পণ্ডিতের অবস্থা এক রাতে বেশ শোচনীয় হয়ে পড়ে। তিনি এ সময় স্বপ্ন দেখেন যে তাঁর মৃত্যু হয়েছে এবং ইমাম বাকির আলাইহিসসালাম তাঁর আরোগ্যের জন্য দোয়া করছেন, আর আল্লাহ ইমামের দোয়া কবুল করায় পণ্ডিত আবারও জীবন ফিরে পেয়েছেন। এই স্বপ্নের কথা তুলে ধরে পণ্ডিত বন্ধুদের দিয়ে ইমামকে অনুরোধ জানান তিনি যেন তাকে দেখতে আসেন। ইমামের কাছে যাওয়ার শক্তি তার ছিল না বলে তিনি দুঃখ প্রকাশ করেন।
এদিকে আহলে বাইতের এমন ঘোর বিরোধী ব্যক্তির মুখে এমন কথা শুনে সবাই বিস্মিত হয়। যাই হোক, ইমাম তাকে দেখতে আসেন ও ওই পণ্ডিতের পরিবারের সদস্যদের বলেন তার জন্য বিশেষ ওষুধ তৈরি করতে। ইমাম নিজের হাতে তাকে ওষুধ সেবন করান। ইমামের ভবিষ্যৎবাণী অনুযায়ী ওই ব্যক্তি কয়েক দিনের মধ্যেই মোটামুটি সুস্থ হয়ে ওঠেন। এবার সে নিজেই ইমাম বাকির আল ইসলামের কাছে এসে অত্যন্ত আদব সহকারে বসে ইমামের কাছে ক্ষমা চাই ও অশ্রু সজল চোখে বলল, আমি সাক্ষ্য দিচ্ছি যে আপনি আমাদের মধ্যে আল্লাহর হুজ্জাত বা প্রমাণ, এবং যারাই আপনাকে ছাড়া অন্য কারো সঙ্গে চুক্তিবদ্ধ বা জোটবদ্ধ হবে তারাই ক্ষতিগ্রস্ত হবে।
Thank you. ইমাম বাকির আলাইহিসসালাম ছিলেন অন্য ইমামদের মতোই মানুষের জন্য সর্বাত্মক পথপ্রদর্শক, সংশোধক ও সমাজ সংস্কারক। তাঁর ইবাদত বান্দেগী, খোদাভীরুতা, মহানুভবতা ও দয়া ছিল সবার জন্যই অনুকরণীয় আদর্শ। মানুষকে হেদায়াতের কঠিন দায়িত্ব পালনে মশগুল থাকা সত্ত্বেও তিনি নিজের পরিবারের ভরণ পোষণের জন্য ব্যক্তিগতভাবে কৃষিকাজের মতো কঠোর পরিশ্রম করতেন। ইমাম অলসতা ও বেকারত্বকে ঘৃণা করতেন। ইসলামের প্রকৃত শিক্ষা ও সংস্কৃতি প্রচারের জন্য এই মহান ধর্ম ইমাম বাকির আলাইহিসসালামের কাছে চিরঋণী হয়ে আছে। ইমাম অনেক সুযোগ্য ছাত্র তৈরি করেছিলেন। তাকে বাকির বলা হয় এ কারণে যে তিনি ছিলেন দীন ও দুনিয়ার জ্ঞানের বিকাশকারী এবং বিশ্লেষক। আল্লাহ প্রদত্ত অলৌকিক জ্ঞানের অধিকারী ইমামের জ্ঞানের কাছে সে যুগের শ্রেষ্ঠ জ্ঞানীরাও ছিলেন শিশুর মতো তুচ্ছ। বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তাঁর সাহাবি জাবির ইবনে আবদুল্লাহ আনসারীকে বলেছিলেন, তুমি আমার সন্তান তথা বংশধর বাকিরকে দেখা পর্যন্ত জীবিত থাকবে, তুমি তখন তাকে আমার সালাম পৌঁছে দিও। জাবির শিশু ইমাম বাকির আলাইহিসসালামের সঙ্গে সাক্ষাতের সময় তাঁর পায়ে চুমু দিয়ে বলেছিলেন,
হে নবীর সন্তান, আপনার জন্য আমার জীবন উৎসর্গিত হোক। আপনার পিতা নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সালাম গ্রহণ করুন, কারণ তিনি আপনাকে সালাম দিয়েছেন। ইমাম বাকির আল ইসলাম অশ্রু সজল চোখে বললেন, সালাম ও দরুদ আমার পিতা নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর ততদিন ধরে বর্ষিত হোক যতদিন এই আকাশ ও জমিন টিকে থাকবে। আর তোমার উপরও সালাম হে জাবির, যেহেতু তুমি তার সালাম আমার কাছে পৌঁছে দিয়েছ। জুলুমের বিরুদ্ধে সংগ্রাম ছিল অন্যান্য ইমামদের মতোই ইমাম বাকির আল ইসলামের চরিত্রের একটি প্রধান বৈশিষ্ট্য। তিনি বনি উমাইয়া শাসকদের নানা কুকৃতির সমালোচনা করতেন। শাসকদের জুলুম জাতির জন্য দুর্ভাগ্য বয়ে আনে বলে তিনি মনে করতেন। হিশাম বিন আব্দুল মালিক ইমামের এইসব ভূমিকার জন্য তার উপর ক্রুদ্ধ হন ও গোপনে তাঁকে হত্যার নির্দেশ দেন। হিশাম তাঁকে সিরিয়ায় নিজ দরবারেও তলব করেন। ইমাম বাকির আল ইসলাম সেখানে উপস্থিত হয়ে বলেন,
তোমার হাতে রয়েছে ক্ষণস্থায়ী রাজত্ব, কিন্তু আমাদের জন্যই হল চিরস্থায়ী নেতৃত্ব ও শাসন, এবং খোদাভীরুদের জন্যই রয়েছে শুভ পরিণাম। সিরিয়ায় ইমাম বাকির আলাইহিসসালামের উপস্থিতি তাঁর আধ্যাত্মিক ও জ্ঞানগত শ্রেষ্ঠত্বকে সবার কাছে স্পষ্ট করে দেয়। সেখানেও তিনি খাঁটি ইসলামকে স্পষ্ট ভাষায় তুলে ধরেন। ফলে গণজাগরণের ভয়ে ভীত হিশাম ইমামকে আবারও মদিনায় ফেরত পাঠান, কিন্তু শেষ পর্যন্ত হিশামের হিংসার হিংস্র আগুন ইমাম বাকির আলাইহিসসালামকে শহীদ করার মাধ্যমে ইসলামের এই অনন্য মহামানবকে মুসলমানদের কাছ থেকে চিরতরে কেড়ে নেয়। কিন্তু হিশামের হিংসার অনল নেভাতে পারেনি ইমামের রেখে যাওয়া জ্ঞানের আলো এবং আহলে বাইতের প্রতি অফুরন্ত ভালোবাসা। আহলে বাইত চিরকালই প্রকৃত মুমিনের হৃদয়ে বিরাজ করছেন ইসলামের প্রকৃত নেতা হিসেবে। তো শ্রোতাবন্ধুরা, ইমাম বাকির আলাইহিসসালামের শাহাদাত বার্ষিকী সংক্রান্ত আজকের আলোচনা এখানেই গুটিয়ে নিচ্ছি। আপনাদের সবার জন্য রইল আবারও গভীর সমবেদনা।
প্রিয় শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি সবাই ভালো আছেন। গত 15ই মে ছিল ইহুদিবাদে ইসরায়েল প্রতিষ্ঠার বার্ষিকী। এদিনটি ফিলিস্তিন সহ মুসলিম বিশ্বের কাছে নাকাবা দিবস হিসেবে পরিচিত। নাকাবা অর্থ হল বিপর্যয়। 1948 সালের এদিনেই আনুষ্ঠানিকভাবে দখলদার ইসরায়েল প্রতিষ্ঠা লাভ করে। এ বিষয়ে আজ আমরা বিস্তারিত আলোচনা করব। আশা করি শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই আছেন।
পৃথিবীতে প্রতিনিয়তই ঘটছে নানা পরিবর্তন। কোনো কোনো পরিবর্তনে মানুষ নতুন করে আশাবাদী হচ্ছে। সে কারণে বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়নের সঙ্গে সঙ্গে পৃথিবীতে নৈতিকতা ও মানবিকতার বিকাশ ঘটবে বলে অনেকেই আশা করেছিলেন, ভেবেছিলেন বিশ্বজুড়ে অন্যায় ও অবিচারের মাত্রা কমে আসবে, মানুষ নিজের অধিকারের বিষয়ে সচেতন হওয়ার পাশাপাশি অন্যের অধিকারকেও সম্মান করবে। বিশ্বব্যাপী বিভিন্ন স্লোগানে আন্তর্জাতিক সংস্থার সংখ্যা বৃদ্ধির কারণেও এ আশা জোরদার হয়েছিল, কিন্তু বাস্তবে এর কিছুই ঘটেনি। আধিপত্যবাদীদের ক্ষমতা ও অর্থের লোভ সব কিছুতেই হতাশার ছোঁয়া লাগিয়ে দিয়েছে। অন্যায় ও জুলুমের পদ্ধতিতে হয়তো পরিবর্তন এসেছে, কিন্তু তা এখনও পুরোদমেই অব্যাহত রয়েছে। উদাহরণ হিসেবে ফিলিস্তিনের কথা বলা যায়। সেখানে ইসরায়েলের দখলদারি এবং হত্যা নির্যাতনের কোনো পরিবর্তন আসেনি।
নিঃসন্দেহে গত 200 বছরের মধ্যে সবচেয়ে জঘন্য অপরাধের যেসব ঘটনা ঘটেছে তার মধ্যে সবচেয়ে কষ্টদায়ক হল ইহুদিবাদীদের মাধ্যমে ফিলিস্তিনের ভূখণ্ড দখল। ফরাসি গবেষক রুজে গারোদি বলেছেন, রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্যই ইহুদিবাদের উৎপত্তি। ইহুদিবাদীরা তাদের অবৈধ লক্ষ্য হাসিল করতে ইহুদি ধর্মকে অপব্যবহার করছে। ইহুদিবাদীরা গত কয়েক দশক ধরে ফিলিস্তিনে জাতির উপর চরম দুঃখ দুর্দশা চাপিয়ে দিয়েছে। সেখানে চালানো হচ্ছে জাতিগত নিধনযজ্ঞ। ফিলিস্তিন দখল করে সেখানে এমন একটি অবৈধ রাষ্ট্র প্রতিষ্ঠা করা হয়েছে যা গোটা মধ্যপ্রাচ্যকেই সংকটের গভীরে নিক্ষেপ করেছে।
অবৈধ ইসরায়েলের কারণে গত 66 বছর ধরে গোটা মধ্যপ্রাচ্যই অশান্তি ও অনিরাপত্তার আগুনে জ্বলছে। এর জন্যে সাম্রাজ্যবাদী সরকারগুলোর ক্ষমতা লিপ্সাই প্রধান কারণ। ইসলামী জগতের একেবারে কেন্দ্রে ইহুদিদের জন্যে আলাদা রাষ্ট্র প্রতিষ্ঠার পেছনে সুদূরপ্রসারী অশুভ লক্ষ্য কাজ করেছে, তা বোঝা যায় ইতিহাস ঘাঁটলেই। 19 শতাব্দীর দ্বিতীয়ার্ধে আধিপত্যের বলয় বাড়ানো নিয়ে 3 ইউরোপীয় দেশ ব্রিটেন, ফ্রান্স ও জার্মানির মধ্যে প্রতিযোগিতা চলছিল। বিভিন্ন দেশ ও অঞ্চলকে নিজেদের নিয়ন্ত্রণে আনার জন্য তারা নানা অপকৌশল অবলম্বন করছিল। ফিলিস্তিন ভূখণ্ডের উপরও তাদের লোলুপ দৃষ্টি ছিল, কারণ ইউরোপ, এশিয়া ও আফ্রিকা মহাদেশের মধ্যে সংযোগ স্থাপন করেছে এই ফিলিস্তিন। ভৌগোলিক দিক থেকে এটি একটি কৌশলগত অঞ্চল। সম্রাট নেপোলিয়ন বোনাপার্টের শাসনামলে ফিলিস্তিনকে নিজের উপনিবেশে পরিণত করার জন্য ব্যাপক চেষ্টা চালায় ফ্রান্স।
ফ্রান্সের ষড়যন্ত্রের বিষয়টি টের পেয়ে এক সুদূর প্রসারী পরিকল্পনা হাতে নেয় ব্রিটেন। এ পরিকল্পনার আওতায় সাম্রাজ্যবাদ ও ইহুদিবাদের মধ্যে ঘনিষ্ঠতা সৃষ্টি হয়। এরই আওতায় দখল হয়ে যায় কয়েক হাজার বছরের ঐতিহ্যের ধারক ফিলিস্তিন। ওসমানীয় সাম্রাজ্য যখন ক্ষয়িষ্ণু তখন পাশ্চাত্যে বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে বিপ্লব চলছিল। এ অবস্থায় ওসমানীয় সাম্রাজ্যের পতনোন্মুখ পরিস্থিতি ইউরোপকে বিশ্বের যে কোনো প্রান্তে নিজেদের আধিপত্য প্রতিষ্ঠার সুযোগ করে দেয়। তাদের আধিপত্য বিস্তারের জন্য দুটি জিনিস প্রয়োজন ছিল। এক, মধ্যপ্রাচ্য, উত্তর আফ্রিকা ও ইউরোপের একাংশ নিয়ে গঠিত ওসমানীয় সাম্রাজ্যকে ভেঙে টুকরো টুকরো করা। দ্বিতীয়ত, টুকরো টুকরো ভূখণ্ডে পাশ্চাত্যের স্বার্থ সংরক্ষণকারী পুতুল সরকার বসানো।
উসমানীয় সাম্রাজ্যের পতন ও মুসলিম বিশ্বের প্রভাব ক্ষুণ্ণ করার সুদূরপ্রসারী পরিকল্পনার অংশ হিসেবে 1897 সালে থিওডর হার্জেল ও তার সহযোগীরা সুইজারল্যান্ডে এক সমাবেশের মাধ্যমে বিশ্ব ইহুদিবাদ সংস্থা প্রতিষ্ঠার ঘোষণা দেয়। হার্জেল পরবর্তীতে ইহুদিবাদের জনক হিসেবে পরিচিতি লাভ করে। বিশ্বে ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠা করা তার বড় লক্ষ্য ছিল। কোথায় ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠা করা হবে সেই ইস্যু সামনে আসলে বিভিন্ন এলাকার নাম উত্থাপিত হয়। হার্জেল ফিলিস্তিনেই ইহুদিদের জন্য প্রথম রাষ্ট্র ও সরকার গঠনের পক্ষে ছিলেন। উসমানীয় সাম্রাজ্য হার্জেলের এ পরিকল্পনা বাস্তবায়নে রাজি না হওয়ায় হার্জেলের পরিকল্পনা বাস্তবায়নে কিছুটা বিলম্ব হয়েছে। সাম্রাজ্যবাদী ও ইহুদিবাদীদের নানা ষড়যন্ত্রের মাঝে শুরু হয়ে যায় প্রথম বিশ্বযুদ্ধ। যুদ্ধে নয়া শক্তির সমীকরণের এক পর্যায়ে উসমানীয় সাম্রাজ্যের পতন ঘটে। এরপর বিশ্ব ইহুদিবাদ সংস্থা নতুন করে শক্তি সঞ্চয় করে। ইহুদিবাদের প্রতি ব্রিটিশ সাম্রাজ্যবাদের সমর্থন ফিলিস্তিনে প্রথম ইহুদিবাদী সরকার গঠনের ক্ষেত্র তৈরি করে।
১৯১৭ সালে উপনিবেশবাদে ব্রিটেন ও বিশ্ব ইহুদিবাদের মধ্যে সম্পর্কের নয়া অধ্যায় শুরু হয়। ওই বছর তৎকালীন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ফিলিস্তিনে ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার প্রতিশ্রুতির বিষয়ে একটি বিবৃতি প্রকাশ করেন। ১৯১৮ সালে নবপ্রতিষ্ঠিত রাষ্ট্রসংঘ ফিলিস্তিনের উপর ব্রিটেনের একাধিপত্যকে স্বীকৃতি দেয়। তিন দশক ধরে ব্রিটিশ উপনিবেশ হিসেবে ছিল ফিলিস্তিন। তখন পর্যন্ত ফিলিস্তিনের ইতিহাসের সবচেয়ে অন্ধকার সময় ছিল এটি। ১৯৪৮ সাল পর্যন্ত ব্রিটিশ শাসকরা ফিলিস্তিনের সামাজিক ও অর্থনৈতিক সব কাঠামো ধ্বংস করে দিয়েছিল। এই তিন দশকে বিশ্ব ইহুদিবাদ সংস্থা ফিলিস্তিনে নিজেদের অবস্থান শক্তিশালী করে। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ফিলিস্তিনের দিকে ইহুদিদের ঢল নামে। নানা দেশ থেকে তাদেরকে সেখানে নিয়ে আসা হয়। ফিলিস্তিনিদের জমি দখল করে ইহুদিবাদীদের জন্য স্থায়ী আবাসন প্রতিষ্ঠা করা হয়। শক্তি প্রয়োগ করে ফিলিস্তিনিদেরকে ভিটে মাটি ছাড়া করা হয়।
এ সময় ব্রিটিশ সরকারের মদদে ইহুদিবাদীরা গোপনে হাগানা নামের সন্ত্রাসী সেনাদল গঠন করে। তারা নিরপরাধ ফিলিস্তিনিদেরকে হত্যার মিশনে নামে, একের পর এক বহু ফিলিস্তিনিকে হত্যা করে। এ অবস্থায় পাশ্চাত্যের পুঁজিপতিরা ইহুদিবাদীদেরকে ব্যাপক অর্থ সাহায্য দেয়। এ অর্থে তারা ফিলিস্তিনে শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, কারখানা ও বিভিন্ন ইহুদিবাদী দপ্তর প্রতিষ্ঠা করে, যাতে সুযোগ এলেই ইহুদিবাদী সরকার প্রতিষ্ঠার ঘোষণা দেয়া যায়। অবশেষে ১৯৪৭ সালে জাতিসংঘ অন্যায়ভাবে ফিলিস্তিনকে ভাগ করার ইশতেহার প্রকাশ করে। এরই ভিত্তিতে ফিলিস্তিনকে দুই ভাগে বিভক্ত করা হয়। এক অংশ দেয়া হয় ইহুদিবাদীদেরকে, সেখানে তারা ইহুদি সরকার প্রতিষ্ঠা করে। অন্য অংশ দেয়া হয় ফিলিস্তিনিদেরকে।
একপেশে ওই ইশতেহারে ফিলিস্তিন রাষ্ট্রের জন্য ফিলিস্তিনের মোট ভূখণ্ডের অর্ধেককে বরাদ্দ দেয়া হয়। কিন্তু বিশ্বের মোড়লদের ইহুদিবাদ প্রীতির কারণে আজও ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করা সম্ভব হয়নি। ফিলিস্তিনি ভূখণ্ডেও মোতায়েন রয়েছে ইহুদিবাদী বাহিনী। জাতিসংঘের একপেশে ইশতেহারের পক্ষে ভোট দিয়েছিল ৩৩টি দেশ। এর মধ্যে ছিল আমেরিকা, ব্রিটেন ও অন্যান্য ইউরোপীয় দেশ। ১৩টি দেশ ইশতেহারের বিপক্ষে ভোট দিয়েছিল। ভোটদানে বিরত ছিল আরও ১০টি দেশ। ইশতেহার প্রকাশের এক বছর পর ফিলিস্তিন অংশটিও ইহুদিবাদীরা দখল করে নেয়। এর ফলে সেখানে নেমে আসে হাহাকার। শরণার্থীতে পরিণত করা হয় অসংখ্য ফিলিস্তিনিকে। তারা হয়ে পড়েন সহায় সম্পদ।
ফিলিস্তিনি মুসলমানদের এ দুর্দশার মাঝে ইসলামী ও আরব দেশগুলোর মধ্যে অনৈক্য ও বিবাদ ছিল শতাব্দীর সবচেয়ে বড় ট্র্যাজেডি। এই সুযোগে অবশেষে ১৯৪৮ সালের মে মাসে ফিলিস্তিন থেকে ব্রিটিশ বাহিনী চলে যায়। শুরু হয় ইহুদিবাদীদের দুঃশাসন। এ বিষয়ে আরও বিস্তারিত আলোচনা হবে পরবর্তী আসরে। সে আসরেও আপনাদের সঙ্গ পাব এ প্রত্যাশা রইল। সবাই ভালো থাকবে।
ইমাম বাকির আলাইহিস সালামের শাহাদাত বার্ষিকী।
শ্রোতা ভাই বোনেরা, ইসলামের মহানক্ষত্র ইমাম বাকির আলাইহিস সালামের শাহাদাত বার্ষিকী শীর্ষক বিশেষ আলোচনা অনুষ্ঠান থেকে সবাইকে গভীর শোক ও সমবেদনা জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি নাসির মাহমুদ। 114 হিজরির 7 জিলহজ ইসলামের ইতিহাসের এক মহাশোকের দিন, কারণ এই দিনে শাহাদাত বরণ করেছিলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র আহলে বাইতের সদস্য তথা তার নাতির নাতি হযরত ইমাম বাকির আলাইহিস সালাম। মহানবীর আহলে বাইত ছিলেন হেদায়ত রূপ খোদাই নূরের সর্বোচ্চ প্রতিফলন ও মানবীয় পরিপূর্ণতার সর্বোত্তম আদর্শ। তারা ছিলেন খাঁটি মোহাম্মদী ইসলামের সংরক্ষক, ক্রমবিকাশক এবং পূর্ণতার মাধ্যম। ইমাম মোহাম্মদ বাকির আলাইহিস সালামও এর ব্যতিক্রম নন। তার জন্ম হয়েছিল পবিত্র মদিনায় 57 হিজরির পয়লা রজব অথবা তেসরা সফর। তার মা ছিলেন ইমাম হাসানের কন্যা ফাতিমা সালামুল্লাহ আলাইহা। কারবালার মহা ট্র্যাজেডি ও মহাবিপ্লবের সময় তিনি পিতা ইমাম সাজ্জাদ আলাইহিস সালাম ও দাদা ইমাম হোসেন আলাইহিস সালামের সঙ্গে ছিলেন। এ সময় তাঁর বয়স ছিল মাত্র 4 বছর। পিতা ইমাম জাইনুল আবেদিন আলাইহিস সালাম হিজরি 95 সালে শাহাদাত বরণ করলে তিনি মুসলিম উম্মাকে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব তথা ইমামত লাভ করেন। সেই থেকে শাহাদাতের সময় তথা 19 বছর পর্যন্ত তিনি এই দায়িত্ব পালন করেন।
মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর সাহাবি হযরত জাবেরকে বলেছিলেন যে তুমি আমার বংশধর বাকিরকে দেখতে পাবে, তাঁর নামও হবে মুহাম্মদ এবং তাঁর বৈশিষ্ট্যও হবে আমার মতো, সে হবে জ্ঞান বিদারক তথা বাকির, তুমি তাঁর কাছে আমার সালাম পৌঁছে দিও। জাবের রহমতুল্লাহ আলাইহে সেই দায়িত্ব পালন করেছিলেন। এই মহান ইমামের পবিত্র শাহাদাত বার্ষিকী উপলক্ষে সবাইকে জানাচ্ছি গভীর শোক ও সমবেদনা এবং এই মহান ইমামের সানে পেশ করছি অশেষ দরুদ ও সালাম। ইসলামের সত্যিকার শিক্ষা ও সংস্কৃতি সহ এ ধর্মের সার্বিক দিকগুলো সংরক্ষণ ও ক্রমবিকাশে রয়েছে ইমাম বাকির আলাইহিস সালামের অনন্য অবদান। তাঁর আগে মহানবীর বংশধারার নিষ্পাপ সদস্যরা সত্যকে তুলে ধরার সংগ্রামে ব্যস্ত থাকায় এবং সমর্থকদের নিরাপত্তা না থাকায় ইসলামী সাংস্কৃতিক ও জ্ঞান বিস্তার আন্দোলনের কোনো প্রকাশ্য প্রতিষ্ঠান গড়ে যেতে পারেননি, কিন্তু এই কাজ প্রকাশ্যেই ও মোটামুটি বিনা বাধায় করার সুযোগ পেয়েছিলেন ইমাম বাকির আলাইহিস সালাম। আর এজন্যই তাঁকে বাকির আল উলুম বা জ্ঞান বিদীর্ণকারী বলা হয়, যা তাঁর সবচেয়ে বড় উপাধি।
ইমাম বাকির আলাইহিস সালাম প্রকাশ্যেই ছাত্র ও সমর্থকদের সমাবেশে ইসলামী বিশ্বাস ও কোরআন হাদিস সম্পর্কে বক্তব্য রেখে জ্ঞানগত বহু বিতর্কে অংশ নিয়ে এবং তাঁর আলোচনাগুলোর সংকলন প্রকাশের অনুমতি দিয়ে ইসলামী জ্ঞান আন্দোলনকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে পেরেছিলেন। ইমাম বাকির আলাইহিস সালামের দাদা ছিলেন সর্বোচ্চ ত্যাগ ও কোরবানির মাধ্যমে খাঁটি ইসলামকে টিকিয়ে রাখার অনন্য আদর্শের প্রতীক হযরত ইমাম হুসাইন আলাইহিস সালাম, এবং নানা ছিলেন ইসলামকে সংরক্ষণের ক্ষেত্রে আরও এক পরিপূর্ণ আদর্শের স্রষ্টা হযরত ইমাম হাসান মুস্তফা আলাইহিস সালাম। প্রকাশ্যেই ইসলামের প্রকৃত রূপ তুলে ধরা সহ ইসলামী সাংস্কৃতিক আন্দোলনকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার যে কাজ ইমাম বাকির আলাইহিস সালামের মাধ্যমে সূচিত হয়েছিল তাকে ফুলে ফলে সমৃদ্ধ ও ফলপ্রসূ করেছিলেন তাঁরই পুত্র হযরত ইমাম জাফর আস সাদিক আলাইহিস সালাম। ধর্ম ও বিজ্ঞান সহ সব বিষয়ে বাকির আলাইহিস সালামের প্রজ্ঞা আর অলৌকিক জ্ঞান এবং সর্বোত্তম নৈতিক চরিত্র ও আত্মিক গুণগুলোর পাশাপাশি সব ধরনের মানবীয় যোগ্যতার ক্ষেত্রেও তাঁর শ্রেষ্ঠত্বের খ্যাতি ছড়িয়ে পড়েছিল সর্বত্র। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের অনুসরণ, সততা ও ইবাদত সাধনায়ও তিনি ছিলেন পরিপূর্ণ আদর্শ।
ইসলামকে বোঝা ও অনুসরণের জন্য জ্ঞান চর্চার গুরুত্ব তুলে ধরে ইমাম বাকির আলাইহিস সালাম বলেছেন, একজন জ্ঞানী বা আলেমের জ্ঞান যদি মানুষের কল্যাণে আসে, তবে সেই জ্ঞানী সত্তরজন আবেদ বা দরবেশের চেয়েও উত্তম। ইমাম বাকির আলাইহিসাল্লাম ছিলেন দীন ও দুনিয়ার জ্ঞানের বিকাশধারী এবং বিশ্লেষক, আল্লাহ প্রদত্ত অলৌকিক জ্ঞানের অধিকারী। ইমামের জ্ঞানের কাছে সে যুগের শ্রেষ্ঠ জ্ঞানীরাও ছিলেন শিশুর মতো তুচ্ছ। পিতা ইমাম জাইনুল আবেদিন আলাইহিসাল্লাম ও তাঁর পুত্র ইমাম বাকিরের মাধ্যমে পবিত্র কুরআন ও বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নার জ্ঞান ব্যাপক মাত্রায় ছড়িয়ে পড়ে। ইমাম বাকির আলাইহিসাল্লাম নানা বিষয়ে জ্ঞান অন্বেষণকারীদের অনেক জটিল প্রশ্নের উত্তর ও সমাধান দিতেন। ইমাম বাকির আলাইহিসাল্লাম ও তাঁর পুত্র ইমাম জাফর সাদিক আলাইহিসাল্লামের সাংস্কৃতিক আন্দোলনের ফসল হিসেবে তাঁদের ছাত্ররা মুসলিম সমাজকে উপহার দিয়েছিলেন প্রায় 6000 বৈজ্ঞানিক গ্রন্থ।
ইমাম বাকির আলাইহিসাল্লামের কয়েকটি বইয়ের কথা জানা যায়। তাঁর একটি বইয়ের নাম মাসিরুল বাকির। এ বইয়ে আত্মার বৈশিষ্ট্য, আলেমদের বৈশিষ্ট্য ও মহান আল্লাহর নানা গুণ এবং তাঁর খোদাই সত্তার বিষয় সহ বহু বিষয়ে আলোচনা রয়েছে। তাঁর আরেকটি বইয়ের নাম উম্মুল কিতাব। এতে রয়েছে আত্মশুদ্ধি ও আধ্যাত্মিক নানা প্রতীকের ব্যাখ্যা সম্পর্কিত আলোচনা। এছাড়াও পবিত্র কোরআনের ব্যাখ্যা বিষয়ে ইমামের একটি সংকলন রয়েছে যার নাম তাফসির আল বাকির। ইমাম বাকির আলাইহিসাল্লাম ছিলেন শ্রেষ্ঠ আবেদ ও ফারহিজগার এবং সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে শ্রেষ্ঠ নেতা, আইনবিদ ও সংস্কারক। তিনি নামাজে আল্লাহর সঙ্গে এমনভাবে কথা বলতেন যেন তিনি সরাসরি আল্লাহকে দেখছেন। ফারহিজগারদের আদর্শ হওয়া সত্ত্বেও তিনি কঠোর কায়িক শ্রমের মাধ্যমে জীবিকা অর্জন করতেন। কোনো সাহায্য প্রার্থী বা অভাবগ্রস্ত ব্যক্তি কখনো ইমাম বাকির আলাইহিসাল্লামের কাছে সাহায্য চেয়ে খালি হাতে ফেরেনি।
জুলুমের বিরুদ্ধে সংগ্রাম ছিল অন্যান্য ইমামদের মতোই ইমাম বাকির আলাইহিসাল্লামের চরিত্রের একটি প্রধান বৈশিষ্ট্য। তিনি বনি উমাইয়া শাসকদের নানা কুকীর্তির সমালোচনা করতেন, ফলে উমাইয়া শাসক হিশাম বিন আব্দুল মালিক তাঁকে সিরিয়ায় নিজ দরবারে তলব করে। ইমাম বাকির আলাইহিসাল্লাম সেখানে উপস্থিত হয়ে বলেছিলেন, তোমার হাতে রয়েছে ক্ষণস্থায়ী রাজত্ব, কিন্তু আমাদের জন্যই হল চিরস্থায়ী নেতৃত্ব ও শাসন, এবং খোদা ভীরুদের জন্যই রয়েছে শুভ পরিণাম। সিরিয়ায় ইমাম বাকির আলাইহিসাল্লামের উপস্থিতি তাঁর আধ্যাত্মিক ও জ্ঞানগত শ্রেষ্ঠত্বকে সবার কাছেই স্পষ্ট করে দেয়। সেখানেও তিনি খাঁটি ইসলামকে স্পষ্ট ভাষায় তুলে ধরেন, ফলে গণজাগরণের ভয়ে ভীত হিশাম ইমামকে আবারও মদিনায় ফেরত পাঠায়। হিশাম ইমাম বাকির আলাইহিসাল্লামের জ্ঞানগত যোগ্যতার কাছে আহম্মকতুল্য হওয়া সত্ত্বেও তাঁর সঙ্গে বিতর্কে লিপ্ত হয়। বিতর্কে পরাজিত হয়ে হিশাম ক্রুদ্ধ হয়ে 57 বছর বয়স্ক ইমাম বাকির আলাইহিসাল্লামকে বিষ প্রয়োগে শহীদ করে। সেই শোকাবহ দিনটি হল 7 জিলহজ। মদিনায় পবিত্র জান্নাতুল বাকি কবরস্থানে পিতা ইমাম জাইনুল আবেদিনের কবরের পাশেই তাঁকে দাফন করা হয়।
হিশামের হিংসা ইমাম বাকিরকে শহীদ করলেও তা নেভাতে পারেনি ইমামের রেখে যাওয়া জ্ঞানের আলো এবং মুসলিম মানুষে আহলে বাইতের সর্বোচ্চ মর্যাদার প্রদীপ্ত শিখা। আর সেই আলো ধরেই আজও ইসলামী ইরান সহ বিশ্বের নানা অঞ্চলে এগিয়ে চলছে মানব জাতির সার্বিক মুক্তির লক্ষ্যে ইসলামী সভ্যতা পুনর্নির্মাণের সর্বাত্মক প্রচেষ্টা। ইমাম বাকির আলাইহিসাল্লাম সঠিক নেতৃত্বের গুণাবলী সম্পর্কে বলেন, নিঃসন্দেহে যাদের মাঝে 3টি গুণের সমাবেশ নেই তারা নেতৃত্ব দেওয়ার যোগ্য নয়। ওই 3টি গুণ হল: 1, আল্লাহকে ভয় করা ও খোদার নাফরমানি থেকে নিরাপদ থাকা; 2, সহিষ্ণুতা ও মেজাজ নিয়ন্ত্রণ করার ক্ষমতা থাকা, এবং তিন, অধীনস্থদের ব্যাপারে পিতৃসুলভ সদয় হওয়া এবং তাদের সাথে সদাচরণ করা।
তো সবাইকে আবারও জানাচ্ছি গভীর শোক ও সমবেদনা।
কোরআনের আলো।
শ্রোতা ভাই বোনেরা, সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি পবিত্র কোরআনের তাফসির বিষয়ক অনুষ্ঠানের আজকের আসর। অনুরোধের এই আসরে সুরা নিসার 77-79 নম্বর আয়াতের অনুবাদ ও সংক্ষিপ্ত ব্যাখ্যা উপস্থাপন করা হবে। আশা করি অনুষ্ঠানের শেষ পর্যন্ত আপনারা আমাদের সাথে আছেন। সূরা নিসার 77 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন,
আলাম তারা ইলাল্লাযীনা ক্বীলা লাহুম কুফু আইদিয়াকুম ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ফালাম্মা কুতিবা আলাইহিমুল কিতাল فَلَمَّا كُتِبَ عَلَيْهِمُ الْقِتَالُ إِذَا فَرِيقٌ مِنْهُمْ يَخْشَوْنَ النَّاسَ كَخَشْيَةِ اللَّهِ أَوْ أَشَدَّ خَشْيَةً وَقَالُوا رَبَّنَا لِمَ كَتَبْتَ عَلَيْنَا الْقِتَالَ لَوْلَا أَخَّرْتَنَا إِلَى أَجَلٍ قَرِيبٍ قُلْ مَتَاعُ الدُّنْيَا قَلِيلٌ وَالْآخِرَةُ خَيْرٌ لِّمَنِ اتَّقَى وَلَا تُظْلَمُونَ فَتِيلًا
আপনি কি তাদের দেখেননি যাদেরকে মক্কায় বলা হয়েছিল, তোমরা জিহাদ থেকে তোমাদের হাতকে নিবৃত রাখো, শুধু নামাজ পড়ো এবং যাকাত দাও? তখন তারা প্রতিবাদী হয়েছিল ও যুদ্ধের দাবি জানিয়েছিল। কিন্তু যখন মদিনায় তাদেরকে জিহাদের আদেশ দেয়া হলো, তখন তাদের একদল জনগণকে এমন ভয় করতে আরম্ভ করল যেমন করে ভয় করা হয় আল্লাহকে, এমনকি তার চেয়েও বেশি ভয়। তারা বলল, হে আমাদের প্রতিপালক, কেন আমাদেরকে যুদ্ধের আদেশ দিলে? কেন আমাদেরকে আরও কিছুকাল অবসর দিলে না? হে নবী, আপনি তাদের বলুন, পার্থিব জীবন খুবই সামান্য এবং খোদাভীরুদের জন্য পরকালই কল্যাণকর। তোমাদের ওপর সামান্য পরিমাণ জুলুমও করা হবে না।
ঐতিহাসিক বর্ণনা অনুযায়ী মুসলমানরা যখন মক্কায় ছিল, তখন মুশরিকদের উৎপীড়ন ও নির্যাতনের কারণে তাদের মধ্যে একদল মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়ালি ওয়াসাল্লামের কাছে এসে বলল, ইসলাম ধর্মে দীক্ষিত হওয়ার আগে আমরা মুশরিকদের কাছে প্রিয় ছিলাম, কিন্তু এখন তাদের কাছে আর আমাদের সম্মান নেই এবং আমরা সবসময় শত্রুদের অত্যাচার ও উৎপীড়নের শিকার হচ্ছি। আমাদেরকে যুদ্ধ করতে দিন যাতে আমরা পুনরায় সম্মান অর্জন করতে পারি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়ালি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, আমি এই মুহূর্তে জিহাদের জন্য আল্লাহর পক্ষ থেকে নির্দেশ পাইনি। আপনারা নামাজ আদায় ও যাকাত দেওয়ার মতো ব্যক্তিগত এবং সামাজিক দায়িত্ব পালন করুন। এরপর যখন মদিনায় হিজরতের পর আল্লাহর পক্ষ থেকে জিহাদের নির্দেশ আসে, তখন যুদ্ধের জন্য অতি আগ্রহী ওই ব্যক্তিরা বিভিন্ন অজুহাত দেখাতে থাকে এবং জিহাদে অংশ নেয়া থেকে বিরত থাকে। ঠিক তখনই এ আয়াত নাজিল হয় এবং এতে ওই লোকদের দ্বিমুখী আচরণের প্রতিবাদ করা হয়েছে। যদিও ইসলামের প্রাথমিক যুগের একদল মুসলমানের ঐরকম কপট আচরণ ছিল এই আয়াত নাজিলের উপলক্ষ, কিন্তু বাস্তবে এ ধরনের ঘটনার নজির সব যুগেই দেখা যায়। সমাজে সবসময়ই এমন একদল লোক থাকে যারা চরম পন্থা অনুসরণ বা বাড়াবাড়ি করতে অভ্যস্ত। এসব লোক কখনো কখনো সমাজের নেতার চেয়েও বেশি সক্রিয় হয়ে ওঠে, আবার কখনো সমাজের সাধারণ লোকের চেয়েও ধীর গতির হয়। আসলে এ ধরনের লোক নিজেদের দায়িত্ব বোঝার ও তা পালনের চেষ্টা করে না, বরং তারা সাগরের ঢেউয়ের মতো উত্তাল হয় এবং যখন ঢেউ তীরে পৌঁছে তখনই বুদবুদের মতো মিলিয়ে যায়। এ ধরনের মানুষ মুখে মুখে খুব সাহসিকতা দেখালেও অন্তরের দিক থেকে খুবই ভীরু।
এই আয়াতের শিক্ষণীয় দিকগুলো হচ্ছে, প্রথমত ধর্মীয় বিধান পর্যায়ক্রমিক। ইসলামী দৃষ্টিভঙ্গি অনুযায়ী একমাত্র তারাই জিহাদ ও সংগ্রামের যোগ্যতা অর্জন করতে সক্ষম যারা নামাজ পড়েছে, যাকাত দিয়েছে এবং নিজের ভেতরের শয়তান ও প্রবৃত্তির সাথে সংগ্রাম করেছে। দ্বিতীয়ত, সামাজিক সমস্যাদির ব্যাপারে কখনোই উত্তেজিত হয়ে কিছু করা ঠিক নয়। এসব ক্ষেত্রে ন্যায়পরায়ণ ও দূরদর্শী নেতৃবৃন্দ যা বলেন তাই মেনে চলা উচিত। এরপর এই সূরার 78 ও 79 নম্বর আয়াতে বলা হয়েছে,
تصبهم حسنة يقولوا هذه من عند الله وإن تصبهم سيئة يقولوا هذه من عندك قل كل من عند الله فما لهؤلاء
তোমরা যেখানেই থাকো না কেন, মৃত্যু তোমাদের নাগাল পাবেই। এমনকি সুউচ্চ ও সুদৃঢ় দুর্গে থাকলেও তোমরা মৃত্যু এড়াতে পারবে না। যদি মোনাফিকরা বিজয়ী হয় বা তাদের উপর কোনো কল্যাণ অবতীর্ণ হয়, তখন তারা বলে এটা আল্লাহর পক্ষ থেকে হয়েছে। আর যদি তাদের জন্য খারাপ কিছু ঘটে, তখন তারা বলে এটা নবীর কাছ থেকে হয়েছে। আপনি বলুন, সবকিছুই আল্লাহর পক্ষ থেকে হয়। ওই সম্প্রদায়ের কি হয়েছে যে তারা সত্য বুঝতে ও মানতে প্রস্তুত নয়? হে নবী, আপনার উপর যে কল্যাণ নাজিল হয় তা আল্লাহর পক্ষ থেকে হয়, আর আপনার উপর মন্দ যা কিছু হয় তা আপনার নিজের কারণেই হয়। আমরা আপনাকে মানুষের জন্য রাসূল হিসেবে পাঠিয়েছি, আল্লাহই সাক্ষী হিসেবে যথেষ্ট।
আগের আয়াতে দুর্বল মনা মুসলমানদের কথা বলা হয়েছে। জেহাদে অংশ না নেয়ার জন্য তারা অজুহাত দেখাত এবং জেহাদ বিলম্বিত করার দাবি জানাত। এই দুই আয়াতে তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে, মনে করো না জেহাদ থেকে পালিয়ে গেলেই মৃত্যু থেকে রক্ষা পাবে। খুব সুদৃঢ় দরজা বিশিষ্ট সুরক্ষিত দুর্গে বাস করলেও মৃত্যু ঠিকই তোমাদেরকে সময় মতো গ্রাস করবে। তারাই সৌভাগ্যবান যারা নিজেদের জীবনকে আল্লাহর রাস্তায় বিলিয়ে দিয়ে অর্থাৎ শহীদ হয়ে অমরত্ব লাভ করবে। এরপর মহানবীর প্রতি মুনাফিকদের অশোভন আচরণের দিকে ইঙ্গিত করে আল্লাহ বলছেন, যখনই তোমরা যুদ্ধে জয়ী হও তখন একে আল্লাহর দয়া বলে উল্লেখ করো, কিন্তু পরাজিত হলে একে অদক্ষ পরিচালনার ফল বলে মন্তব্য করো। অথচ সব কিছু আল্লাহর ইচ্ছাতেই ঘটে। আল্লাহর ইচ্ছা ছাড়া জয় বা পরাজয় কোনোটিই সম্ভব নয়। তবে আল্লাহর ইচ্ছেও অযৌক্তিক নয়। যদি তোমরা তোমাদের দায়িত্ব ঠিকমতো পালন করো, তাহলেই আল্লাহ তোমাদের সাহায্য করেন এবং বিজয়ী করার সিদ্ধান্ত নেন। আর তোমরা যদি নিষ্ক্রিয় থাকো, তাহলে পরাজয়কে আল্লাহ তোমাদের ভাগ্যলিপি করেন। আল্লাহর সাথে মানুষের সম্পর্ক হল ভূপৃষ্ঠের সাথে সূর্যের সম্পর্কের মতো। সূর্যের চারিদিকে ঘোরার সময় পৃথিবীর যেদিকে রোদ পড়ে সেদিকটা আলোকিত হয় এবং তাপ সঞ্চার করে, যেদিকে রোদ পড়ে না সেদিকটা অন্ধকার ও শীতল হয়। পৃথিবীর আলো আসে যেহেতু সূর্য থেকে, তাই বলা যায় অন্ধকারে পড়ার জন্য পৃথিবীই দায়ী। মানুষের অবস্থাও একই রকম। মানুষ আল্লাহমুখী হলেই সাহায্য পায়, বিজয়ী হয়, কিন্তু আল্লাহর নির্দেশ অমান্য করলে সকল অস্তিত্বের স্রষ্টার দয়া থেকে সে বঞ্চিত হয়। অবশ্য এটা শুধু ইমানদার ও পবিত্র অন্তরের অধিকারীরাই বুঝতে পারেন এবং মেনেও নেন, কিন্তু অসুস্থ হৃদয়ের লোকেরা তা বোঝেও না এবং মেনেও নেয় না, কারণ এসব লোক আল্লাহর পরিবর্তে নিজেদেরকেই সবকিছুর কেন্দ্র বলে মনে করে। শুধু নিজেদেরকেই ন্যায়পন্থী মনে করে এবং তাদের পক্ষে নয় এমন সবাইকে বিভ্রান্ত বলে মনে করে। অথচ সত্য ও মিথ্যার মানদণ্ড হলেন আল্লাহ, তারা নয়।
এই আয়াতের শিক্ষণীয় দিকগুলো হল, প্রথমত, মৃত্যু যখন অবধারিত, অর্থাৎ একদিন সবাইকেই যখন মরতে হবে, তখন জিহাদ থেকে পালিয়ে যাওয়া অর্থহীন। দ্বিতীয়ত, নিজের পাপকে অন্যের উপর চাপিয়ে দেওয়া ঠিক নয়, নিজের অপরাধ বা ভুল ঢাকার জন্য দায়িত্ব এড়ানো উচিত নয়। তৃতীয়ত, জীবন ও মৃত্যু, তিক্ততা ও মিষ্টতা এবং অন্য সবকিছুই আল্লাহর বিজ্ঞ সিদ্ধান্ত অনুযায়ী ঘটে। আর মহানবীর মিশন বিশ্বজনীন, এই মিশন কোনো নির্দিষ্ট এলাকা বা জাতির জন্য সীমিত নয়। তাই আমরা যেন সৃষ্টিজগৎ ও মানুষের সাথে আল্লাহর সম্পর্কের বাস্তবতা বুঝতে পারি এবং কখনোই নিজেদের অপরাধ যেন আল্লাহ ও অন্যের ঘাড়ে চাপানোর মতো ভুল না করি। আল্লাহ আমাদের সকলকে পবিত্র কোরআন সঠিকভাবে উপলব্ধি করার ও সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। শ্রোতা ভাই বোনেরা, আমাদের হাতে আজ আর সময় নেই, তাই এখানেই শেষ করছি।
শ্রোতা ভাই বোনেরা, আলোকিত পথ অনুষ্ঠানের এ সপ্তাহের আসর থেকে আপনাদের জানাচ্ছি সালাম ও শুভেচ্ছা। আজ আমরা মধ্যপ্রাচ্যে তাকফিরি ওয়াহাবি সন্ত্রাস সম্পর্কে ইরানের সর্বোচ্চ নেতা হযরত আয়াতুল্লাহ উজমা খামেনেয়ীর দৃষ্টিভঙ্গি তুলে ধরব। আশা করছি শেষ পর্যন্ত আমাদের সঙ্গ দেবেন।
মক্কা বিজয়ের পর ইসলামের শত্রুরা যখন নবীন এই ধর্মের অগ্রযাত্রা ঠেকানোর ব্যাপারে হতাশ হয়ে পড়ে, তখন তারা ইসলামের সঙ্গে প্রকাশ্য শত্রুতা বাদ দিয়ে মুসলমান সেজেই এই ধর্মের অগ্রযাত্রা ঠেকানোর সিদ্ধান্ত নেয়। পবিত্র কোরআনের বহু আয়াতে এই মুসলিম বেশধারী তথা ছদ্মবেশী মুনাফিকদের পরিচয় তুলে ধরা হয়েছে। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও ইসলামের প্রকাশ্য শত্রুদের চেয়ে মুনাফিকদের ব্যাপারে বেশি সতর্ক থাকার উপর গুরুত্ব আরোপ করেছিলেন। মুনাফিকদের অন্যতম বৈশিষ্ট্য হল, তারা সরল মনা মুসলমানদের বিভ্রান্ত করার জন্য নিজেদের খাঁটি মুসলমান বলে দাবি করে এবং অন্যদের তৎপরতাকে ইসলাম বিরোধী তৎপরতা হিসেবে তুলে ধরে তাদের কথায় কথায় কাফির বলে অভিহিত করে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় এরা খুব একটা সুবিধা করতে পারেনি, কিন্তু মহানবীর ইন্তেকালের পর মুনাফিক শক্তি মাথা চাড়া দিয়ে ওঠে। বিশেষ করে আমিরুল মুমিনিন হযরত আলী আলাইহিসসালামের শাসনামলে তারা মুসলমানদের মধ্যে বড় ধরনের বিভেদ ও সংঘাত সৃষ্টি করতে সক্ষম হয়।
আমিরুল মুমিনিন হযরত আলী আলাইহিসসালামের শাসনামলে খারেজি সহ মুসলমান নামধারী একদল মুনাফিক আলী আলাইহিসসালাম ও তাঁর অনুসারীদের কাফির বলত। আর বর্তমান যুগেও ওহাবি ও তাকফিরি ধারাগুলো অন্যদেরকে কথায় কথায় কাফির বলতে অভ্যস্ত। শয়তানি শক্তিগুলো এদের সৃষ্টি করেছে মুসলমানদের মধ্যে বিভেদ ও সংঘাত ছড়িয়ে দিতেই। আর এভাবে মুসলিম ও ইসলামী শক্তিগুলোকে ধ্বংস বা দুর্বল করাই হল ইসলামের শত্রুদের প্রধান লক্ষ্য। সাম্প্রতিক বছরগুলোতে মধ্যপ্রাচ্যে, বিশেষ করে সিরিয়ায় এবং সম্প্রতি ইরাকেও তাকফিরি ওয়াহাবি সন্ত্রাস জোরদার হয়েছে। কথিত খাঁটি ইসলাম ও খাঁটি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা এবং বিদাত বা কুপ্রথা ও শির্ক নির্মূলের নামে তারা দেশে দেশে সন্ত্রাস ছড়িয়ে দিচ্ছে, এক শ্রেণীর সরলমনা যুবকদের আকৃষ্ট করে। তবে তাদের শীর্ষ পর্যায়ের নেতারা সাম্রাজ্যবাদী পাশ্চাত্য ও ইহুদিবাদী ইসরায়েলের মতো ইসলামের প্রকাশ্য শত্রুদের মদদ নিয়েই নানা সংগঠন ও সশস্ত্র গ্রুপ গড়ে তুলেছে। আর ইসলামের প্রাথমিক লালনভূমি হিসেবে পরিচিত মধ্যপ্রাচ্যে তাদের সন্ত্রাসী তৎপরতার ফলে সবচেয়ে বেশি লাভবান হচ্ছে দখলদার ইহুদিবাদী ইসরায়েল।
তাকফিরি সালাফি সন্ত্রাসের চিন্তাগত ভিত্তি হল ওয়াহাবি মতবাদ। এই মতবাদ গড়ে তোলা হয়েছে ইবনে তাইমিয়া নামের এক ব্যক্তির চিন্তাধারার আলোকে। ইসলামী দর্শন, যুক্তি এবং কোরআন হাদিসের মতামতের বিরোধী এই চিন্তাধারা প্রতিষ্ঠার নামে ওহাবিরা গত কয়েক শতকে ইসলামী সংস্কৃতির বিরুদ্ধে ধ্বংসাত্মক ভূমিকা রেখেছে এবং মুসলমানদের বিরুদ্ধে তাদের নৃশংসতা মধ্যযুগের ক্রুসেডারদের বর্বরতাকেও হার মানিয়েছে। ইরানের ইসলামী বিপ্লবের প্রতিষ্ঠাতা মরহুম ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাই বহু বছর আগেই ইসলামের নামে বর্বরতা ও কুসংস্কার চাপিয়ে দেওয়ার প্রচেষ্টার বিরুদ্ধে বারবার মুসলমানদের সতর্ক করে দিয়েছিলেন। তিনি প্রকৃত মুহাম্মাদী ইসলামের বিপরীতে ওহাবিদের কথিত ইসলামকে আমেরিকান ইসলাম বলে উল্লেখ করতেন। ইসলামের গভীর অর্থ ও মর্মমূলের সঙ্গে সম্পর্কহীন থেকে ইসলামী নীতিমালার কিছু বাহ্যিক ভুল ও অগভীর ব্যাখ্যাকে জোর করে চাপিয়ে দেয় হল আমেরিকান ইসলামের অন্যতম বৈশিষ্ট্য।
ইসলামী ইরানের বর্তমান নেতা হজরত আয়াতুল্লাহিল উজমা খামেনেই ও মনে করেন যে ইসলামের শত্রুরা এই মহান ধর্মের বিরুদ্ধে লড়াইয়ের জন্যই তাকফিরি ওহাবি ধারাগুলো গড়ে তুলেছে। তিনি কথিত সালাফি ওহাবিদের বিভ্রান্ত চিন্তাধারার স্বরূপ তুলে ধরতে গিয়ে বলেছেন, সালাফিগিরির অর্থ যদি এটা হয় যে কুরআন ও সুন্নার মূল নীতিমালার অনুসারী হওয়া এবং আসল বা খাঁটি মূল্যবোধগুলোর অনুসরণ, বিচ্যুতি ও বিভ্রান্তির বিরুদ্ধে সংগ্রাম, শরিয়ত বা ধর্মীয় বিধিবিধানের পুনরুজ্জীবন আর পাশ্চাত্যের অন্ধ অনুকরণকে প্রত্যাখ্যান করা, তাহলে আমাদের সবারই উচিত সালাফি হওয়া। কিন্তু সালাফি হওয়া বলতে যদি নানা ধর্ম ও মুসলিম মাঝহাবগুলোর মধ্যে বিদ্বেষ, বর্বরতা ও সহিংসতা ছড়িয়ে দেওয়াকে বোঝানো হয় এবং সৃষ্টিশীলতা, নমনীয়তা ও যুক্তির বিরোধিতাকে বোঝানো হয়, তাহলে তা ইসলামী সংস্কৃতি আর সভ্যতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে না, বরং এর ফলে ধর্মনিরপেক্ষতা ও ধর্মহীনতারই প্রসার ঘটবে। কারণ সৃষ্টিশীলতা, নমনীয়তা ও যুক্তি হচ্ছে ইসলামী সভ্যতা ও সংস্কৃতির মূল ভিত্তি। তিনি আরো বলেছেন,
যে ইসলাম গোত্রে গোত্রে যুদ্ধ বাঁধায়, মাযহাবগুলোর মধ্যে যুদ্ধ বাঁধায়, মুমিনদের সঙ্গে কঠোর আচরণ করে এবং কাফিরদের প্রতি বন্ধু ভাবাপন্ন ও দয়াদ্র থাকে, সে ইসলামকে বিশ্বাস করা যায় না। কারণ এই ইসলাম হচ্ছে সে আমেরিকান ও ব্রিটিশ ইসলাম যা মুসলমানদেরকে পাশ্চাত্যের পুঁজিবাদের ফাঁদে আটকাতে চাচ্ছে। একই সঙ্গে তারা মুসলমানদেরকে ভোগবাদ ও নৈতিক অধঃপতনের দিকেও টেনে নিতে চাচ্ছে। ওহাবি তাকফিরিদের অবস্থান তুলে ধরতে গিয়ে ইরানের সর্বোচ্চ নেতা বলেন, নিঃসন্দেহে এরা ইসলামের লক্ষ্য উদ্দেশ্যের ঠিক 180 ডিগ্রি বিপরীতে চলছে। ইসলাম ধর্ম শত্রুদের সহযোগিতা এবং ধর্মের শত্রুদের ও দাম্ভিকদের কর্তৃত্বকে প্রত্যাখ্যান করতে বা এড়িয়ে চলতে মুমিনদের নির্দেশ দিয়েছে। তাকফিরি ইসলাম ও ধর্মনিরপেক্ষ ইসলাম পাশ্চাত্যের পক্ষ থেকেই মুসলমানদের কাছে তুলে ধরা হচ্ছে ও ধরা হবে, যাতে যুক্তিবাদী ও ভারসাম্যপূর্ণ মৌলিকতাবাদী ইসলাম স্থানীয় গণজাগরণ বা বিপ্লবগুলোর মধ্যে জোরদার না হয়।
মুসলমানদের প্রথম কেবলা দখলদার ইহুদিবাদী ইসরায়েলকে সবসময় প্রত্যাখ্যান করে এসেছে ইরানের ইসলামী বিপ্লব। এ বিষয়টিকে একটি ধর্মীয় বিশ্বাসে পরিণত করতে সক্ষম হয়েছে এই মহান বিপ্লব, ফলে ইহুদিবাদ যে মুসলমানদের প্রধান শত্রু তা স্পষ্ট হয়েছে। ইসরায়েলের বিরুদ্ধে মুসলমানদের মধ্যে ঐক্য গড়ে তোলার জন্য ইরানের ইসলামী বিপ্লবের মহান রূপকার ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাইহির ডাকে প্রায় 35 বছর ধরে রমজানের শেষ শুক্রবারে পালিত হচ্ছে বিশ্ব কুদস দিবস। ইসরায়েল এখন ফিলিস্তিনের উপর কর্তৃত্ব হারানোর ভয়ে আতঙ্কগ্রস্ত। শান্তি আলোচনার নামে ফিলিস্তিনিদেরকে ধোঁকা দেওয়ার ইসরায়েলি প্রচেষ্টা এবং ফিলিস্তিনিদের বিরুদ্ধে আগ্রাসন বারবার বুমেরাং হচ্ছে। ইসরায়েল গণহত্যার জন্য ও রাষ্ট্রীয় সন্ত্রাসের জন্য দিনকে দিন স্বাধীন চেতা সরকার ও জাতিগুলোর মাধ্যমে নিন্দিত আর কোণঠাসা হয়ে পড়ছে। আর এ অবস্থায় মুসলিম দেশগুলোর মধ্যে আন্তঃকলহ ও বিবাদ ছড়িয়ে দিয়ে ইসরায়েল স্বস্তির নিঃশ্বাস ফেলতে চাইছে। ইসলামের নামে উগ্র ইসলাম ও তাকফিরি প্রবণতা ইসরায়েল সহ সাম্রাজ্যবাদী শক্তিগুলোর জন্য আশীর্বাদ হয়ে দেখা দিয়েছে। ইরানের সর্বোচ্চ নেতা এই প্রসঙ্গে বলেছেন, তাকফিরিরা ইহুদিবাদী ইসরায়েলের খবিস তথা অপবিত্র অস্তিত্বের দিক থেকে মানুষের দৃষ্টিকে অন্যদিকে সরিয়ে দিচ্ছে।
Թեհրանն է խոսում, Իրանի իսլամական հանրապետության հայերեն ռադիո ժամն եք լսում։ Իրանի իսլամական հանրապետության հայերեն ռադիոժամի ամենօրյա ներքին հաղորդումները եթեր են հեռարձակվում 3 նվագով ըստ հետևյալ կարգի. Առավոտյան Թեհրանի ժամակով ժամը 6:50-ից մինչև 7:50 րոպեի ընթացքում, հետ կեսօրին ժամը 12:50-ից մինչև 13:20 րոպեի ընթացքում և երեկոյան ժամը 18:50-ից մինչև 20:50 րոպեի ընթացքում ռադիոժամի parstoday.ir/hyk-ի setup box-ի բջային հավելվածի Iransat Badr526.i և AM8-4W արբանյակների միջոցով։
বাড়ি এর কোথাও কিংবা